ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন বৃহস্পতিবার দুপুর, বাংলাদেশে ভারতে বৃহস্পতিবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট। তাছাড়াও রয়েছে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট। তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিসা আহমেদ। সিরিয়ার আলেপ্পোতে আন্তর্জাতিক দান সংস্থা ডক্টর্স উইদাউট বর্ডার্সের সাহায্যে পরিচালিত একটি হাসপাতালের উপর বিমান আক্রমণে অন্তত 14 জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা আলেপ্পোর শেষ একজন শিশু চিকিৎসক সহ 2 জন ডাক্তার রয়েছেন। খবরে বলা হয়েছে, রাতের বেলাকার এই হামলায় 3 জন শিশুও প্রাণ হারায়। এই আক্রমণ এমন এক সময় ঘটল যখন আলেপ্পোতে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থক বাহিনী এবং তাকে ক্ষমতাচ্যুত করতে যুদ্ধরত বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে তীব্র সংঘাতে গত সপ্তাহে প্রায় 200 জন নিহত হয়। বিদ্রোহীরা সরকার নিয়ন্ত্রিত এলাকাগুলোতে রকেট ও সাঁজোয়া অস্ত্রের সাহায্যে হামলা করেছে। অন্যদিকে সিরীয় জঙ্গি জেট বিমানগুলোও হামলা চালিয়েছে। এই সংঘাতের কারণে দেশটির কথিত অস্ত্রবিরতি প্রায় ভেঙে পড়ছে এবং সিরিয়া বিষয়ক জাতিসংঘের দূত বলেছেন যে বৈরিতার বিরতি কোনোমতে টিকে আছে। উত্তর কোরিয়া বাধ্যত পরীক্ষামূলকভাবে একটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে, কিন্তু তা নিক্ষিপ্ত হবার কয়েক সেকেন্ডের মধ্যেই বিধ্বস্ত হয়। এটি হচ্ছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দ্বিতীয় ব্যর্থ উৎক্ষেপণ। আজ দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রক এই খবর জানিয়েছে। আগামী সপ্তাহে পিয়ংইয়ংয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকের আগে এই ঘটনা ঘটল। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রক বলছে যে উত্তর কোরিয়া যে সম্ভবত তার নতুন একটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র মাসুদান উৎক্ষেপণ করতে পারে, যা কিনা এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় ঘাঁটিতে পৌঁছানোর জন্য ব্যবহার করা যেতে পারে। এই উৎক্ষেপণটি এমন এক সময় ঘটল যখন দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র তাদের বার্ষিক সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে। উত্তর কোরিয়া এই মহড়াকে তাদের কথায় উস্কানিমূলক বলে অভিহিত করেছে। বাংলাদেশের হাইকোর্ট নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হারকাতুল জিহাদ বাংলাদেশ বা হুজিবি নেতা মুফতি হান্নান সহ 3 জন জঙ্গির ফাঁসির আদেশ বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে। এ সম্পর্কে আমাদের ঢাকার সংবাদদাতা আমির খসরুর টেলিফোন বার্তা। বাংলাদেশে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে গত 2 মাসে নির্বাচন পূর্ব ও নির্বাচন উত্তর সহিংসতা এবং প্রতিপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত 65 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন শত শত মানুষ। বহু ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে। ঢাকা থেকে আমাদের অপর সংবাদদাতা জহুরুল আলমের বিস্তারিত প্রতিবেদন।
নির্বাচনের চতুর্থ দফায় প্রচার প্রচারণা চলাকালে আজ বৃহস্পতিবারও প্রতিপক্ষ প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে দেশের উত্তর পূর্বাঞ্চলের কুষ্টিয়া জেলায় 1 জন নিহত এবং অপর 10 জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার ভয়েস অফ আমেরিকাকে নির্বাচনী সহিংসতা সম্পর্কে বলেন, এটাই সুষ্ঠু নির্বাচনের একক নিয়ামক নয়। এ প্রসঙ্গে তিনি বলেন,
নির্বাচনী সহিংসতা ঘটছে, দীর্ঘমেয়াদী ভাবে ঘটছে এবং এইরকম সহিংসতা বহুদিন থেকে ঘটেনি। অবশ্যই এটা সুষ্ঠু
এই সকল নির্বাচন সহিংসতার জন্য সরকার, বিরোধী রাজনৈতিক দলগুলো, নির্বাচন কমিশন এবং প্রশাসনকে দুষছে। তবে নির্বাচন কমিশন দাবি করে আসছে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবেই হচ্ছে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
ভারতের লোকসভায় উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো থেকে ভারতীয় সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট বা এফসা প্রত্যাহার করে নেওয়ার দাবি তোলা হয়। এই সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়। পুলিশের পোশাক পরা অপরিচিত বন্দুকধারীরা আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ জালালাবাদ থেকে একজন বিদেশি মহিলা ত্রাণকর্মীকে অপহরণ করে নিয়ে গেছে। বিস্তারিত কিছু জানা যায়নি, তবে নানগারহার পুলিশ প্রধান জারাওয়ার জাহিদ ভয়েস অফ আমেরিকাকে জানান যে ওই ত্রাণকর্মী অস্ট্রেলিয়ার নাগরিক এবং তিনি ড্যানিশ কমিটি ফর আফগান রেফিউজিস এই সংস্থায় কাজ করতেন। স্থানীয় সূত্রগুলো জানাচ্ছে তিনি সম্প্রতি কাবুল থেকে সেখানে যান এবং স্থানীয় একটি এনজিও জারদোগির সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করছিলেন। বুধবার রাতে তিনি জালালাবাদের আঙ্গুরবাগে জারদোগির এলাকায় তাঁর এক স্থানীয় সহকর্মীর সঙ্গে ছিলেন। আজ ভোরে বন্দুকধারীরা তাকে ওই এলাকায় প্রবেশ করে অপহরণ করেন। এই অপহরণের দায় কেউ স্বীকার করেনি। গত দু মাসে জালালাবাদে এটি হচ্ছে দ্বিতীয় অপহরণের ঘটনা। সোমালিয়ায় আল শাবাবের সদস্যরা, যারা কিনা সাম্প্রতিক ইসলামিক স্টেটের প্রতি তাদের আনুগত্য প্রকাশ করেছে, তারা রাজধানী মোগাদিশোর দিকে এগিয়ে যাচ্ছে বলে একজন শীর্ষ গোয়েন্দা বিশ্লেষক জানিয়েছেন। একজন সাবেক গোয়েন্দা কর্মকর্তা, বর্তমানে মোগাদিশো ভিত্তিক সোমালিয়া ইনস্টিটিউট ফর সিকিউরিটি স্টাডিজের প্রধান কর্নেল আবদুল্লাহিল আলী মাউ ভয়েস অফ আমেরিকাকে বলেছেন যে আল শাবাবের কিছু সদস্য রাজধানীর দিকে এবং কেনিয়ার সঙ্গে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে পালিয়ে আসছে, কারণ সেখানে তারা মিডল জুবা দ্বারা পরাস্ত হয়। মাও বলেন, মোগাদিশো তাদের জন্য সুবিধাজনক কারণ কয়েক লক্ষ লোকের শহর হিসেবে সেখানে লুকিয়ে থাকা সহজ। এই সপ্তাহে ইসলামিক স্টেট সোমালিয়ায় আক্রমণ চালায়। তারা রাজধানীর অদূরে আফ্রিকান ইউনিয়নের সৈন্যদের একটি যানবাহনকে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটায়। তবে ওই ইউনিয়নের মুখপাত্র জোসেফ কিবেট বলেন যে এই হামলার পেছনে আইএস নাও থাকতে পারে। অবশ্য আল শাবাবও এই হামলার দায় স্বীকার করেনি। ইয়েমেনের এডেনের নিরাপত্তা বাহিনী প্রধানের বাড়ির বাইরে একজন আত্মঘাতী বোমাবাজ বিস্ফোরণ ঘটালে অন্তত দুজন আহত হয়েছে। নিরাপত্তা প্রহরীরা হামলাকারীর ওপর গুলি চালায় এবং এরই মধ্যে তাদের গাড়িতে বিস্ফোরণ ঘটে। খবরে বলা হচ্ছে আক্রমণকারী মেয়েদের পোশাক পরেছিল এবং বেশ কয়েকটি নিরাপত্তা চৌকি নির্বিঘ্নেই পেরিয়ে এসছে। নিরাপত্তা প্রধান সাল্লাল শাহী অক্ষত ছিলেন। ডিসেম্বর থেকে এটি হচ্ছে তাঁর বাড়িতে তৃতীয়বার আক্রমণ। এই বিস্ফোরণের কারণে তার বাড়ির বাইরে সামান্য আগুনের শিখাও লক্ষ্য করা যায়। ইয়েমেন সরকারের বিরুদ্ধে শিয়া হুথি বিদ্রোহীরা সংঘাতে লিপ্ত রয়েছে। তারই সঙ্গে কথিত ইসলামিক স্টেট এবং আল কায়দার মতো জঙ্গি গোষ্ঠীরা এই বিশৃঙ্খলার সুযোগে নিজেদের মধ্যে সহিংস কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তুরস্ক বলছে যে গতকাল উত্তর পশ্চিমাঞ্চলীয় বুরসা শহরে বোমা হামলার সঙ্গে সম্পৃক্ত 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই আক্রমণে 13 জন আহত হয়। রাষ্ট্রপরিচালিত আনাদুলো সংবাদ সংস্থা বলছে পুলিশ এই 12 জনকে বুরসা, ইস্তাম্বুল এবং আরও 2টি শহর থেকে গ্রেপ্তার করে। বুরসার একটি ইতিহাস সমৃদ্ধ এলাকা, যা কিনা পর্যটকদের কাছে খুব জনপ্রিয়। সেখানে গতকাল একজন মহিলা বোমাবাজ নিজের দেহে বিস্ফোরণ ঘটায়। কেউ অবশ্য এর দায় স্বীকার করেনি। বামপন্থী গোষ্ঠীগুলো আক্রমণ চালিয়েছে প্রধানত পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ওপর। আজকের মতো বিশ্ব সংবাদ এখানেই শেষ হচ্ছে। আগামী অধিবেশনেও আশা করি আপনারা বিশ্ব সংবাদ শুনবেন।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টজে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে মনোনয়ন লাভের অভিযানে রিপাবলিকান এবং ডেমোক্র্যাটিক দু দলেই জোর তৎপরতা চলছে। রিপাবলিকান মনোনয়ন প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার পররাষ্ট্রনীতি কী হবে সে বিষয়ে বক্তব্য তুলে ধরেছেন। ওদিকে টেড ক্রুজ তার রানিং মেট ঘোষণা করলেন। এসব নিয়েই ফ্লোরিডায় রাজনৈতিক বিশেষজ্ঞ ডক্টর জিল্লুর রহমান খানের সঙ্গে কথা বলছেন রোকেয়া হায়দার।
ডক্টর জিল্লুর রহমান খান, আপনি লাইনে আছেন?
আমি লাইনে আছি,
আপনাকে স্বাগত জানাচ্ছি। যেমন আপনি শুনলেন যে সাবরিনা বললেন যে আমরা আজকে, ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, যে আমরা যুক্তরাষ্ট্রের এই যে নির্বাচনী অভিযান চলছে, রাজনীতি এগিয়ে চলেছে, সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আপনার কাছে আসছি আমি যে ডোনাল্ড ট্রাম্প মানে রিপাবলিকান দলের অগ্রগণ্য ফ্রন্ট রানার যাকে বলা হচ্ছে মনোনয়ন লাভের ক্ষেত্রে, তিনি তার বিদেশ নীতি ঘোষণা করেছেন এবং সেখানে তিনি বলেছেন যে প্রেসিডেন্ট ওবামা, ক্লিন্টন সবারই যা পররাষ্ট্রনীতি আছে সব কিছু একেবারে যা ইচ্ছে তাই, রেকলেস, রাডারলেস, এমলেস, মানে তারা কোনো দিক নির্দেশনা না নিয়েই চলে যাচ্ছেন, তাদের কোনো ভিশন নেই, কোনো লক্ষ্য নেই, কোনো মতাদর্শ নেই, সব কিছু তিনি পাল্টে দেবেন। তো আপনি কী বলবেন? এবং তিনি সেই সঙ্গে বলেছেন যে ইসলামিক স্টেটকেও তিনি যদি প্রেসিডেন্ট হন তাহলে পরাস্ত করবেন।
প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে 400 অ্যানিভার্সারি অফ শেক্সপিয়ার। শেক্সপিয়ারের যদি আপনি ম্যাকবেথটা পড়েন, ডোনাল্ড ট্রাম্প নিশ্চয় পড়েছেন, উনি নাটক করতেন ছোটকালে, উনি শো করতেন। তো ওই ট্রাম্পের বোঝা উচিত যে এই হোয়াট ইজ ডান ক্যানট বি আনডান। ও ম্যাকবেথ বলছে ওয়েক ডানকান, ওয়েক অ্যাট দ্য নকিং, আই উড দাও কুড, তার মানে তাকে মেরে ফেলে বলছে যে ও যদি বেঁচে থাকতো দরজাটা খুলে দিতে পারত এখন। এগুলো হয় না, হোয়াট ইজ ডান ইজ ডান। এবং যারা করেছেন, আপনার ধরেন আইসেনহাওয়ার যে স্টেবিলিটিটা নিয়ে এসেছিলেন, সেখানে রিপাবলিকান পার্টি ডেমোক্রেটিক পার্টি দুটো পার্টি চেষ্টা করেছিলেন আইসেনহাওয়ারকে নিতে, তিনি রিপাবলিকান পার্টিতে গিয়ে স্টেবিলিটিটা নিয়ে এসেছেন। কেনেডি ডেমোক্রেটিক পার্টির যে এই যে সিভিল রাইটস মুভমেন্টটা এগিয়ে নিয়ে গেছেন, জনসন সাউথের একজন মানুষ হয়ে উনি এগিয়ে নিয়ে গেছেন। তবে গোল্ডওয়াটার রিপাবলিকান পার্টির নমিনেশন পেয়ে এমনভাবে হেরে গেল, এই এই অবস্থা হবে ট্রাম্পের যদি ও নমিনেশন পায়।
যাই হোক, আমরা যেটা বলছি যে অনেক কিছু উনি পাল্টে দিতে যাচ্ছেন একেবারে, এবং তার মধ্যেই আবার আরেকজন তার যে প্রতিদ্বন্দ্বী টেড ক্রুজ, তিনি তার রানিং মেট হিসেবে ঘোষণা করলেন তা একজন মহিলার নাম ফিওনা, তিনি আগে ছিলেন এই অভিযানে কিন্তু সরে দাঁড়ানোর পর এখন টেড ক্রুজ ঘোষণা করলেন, তো সেটাও দুম করে এক চমক জাগানোর মতন খবর রিপাবলিকান দলে।
খুব খুব বলেছে যে একটা কোম্পানি চালাতে পারে না, যে সে আবার পলিটিক্স করতে আসছে। টেড ক্রুজ এই বক্তব্য রেখেছিলেন ডিবেটে, বুঝতে পেরেছেন? এবং এই পলিটিক্স শুনবেন, পলিটিক্স মেক্স স্ট্রেঞ্জ বেড ফেলোস, একটা কথা আছে। এই এগুলো এই ডোনাল্ড ট্রাম্প যে আজকে এই বক্তব্য রাখছেন, এই যে আইসোলেশনিজম, যেটা বলছে যে এই আমেরিকার মিডল ইস্টের ইয়েতে যাওয়াটা উচিত হয়নি, বুশকে ক্রিটিসাইজ করেছে, আবার ওবামাকে ক্রিটিসাইজ করেছে যে সে কেন সিরিয়াতে গেল না, কন্ট্রাডিকশনের পরে কন্ট্রাডিকশন, আবার বলছে যে ইসলামোফোবিয়া, মুসলমান ঢুকতে দিও না, তো আবার বলছে ওই আইসিএসকে এবং অন্যান্য টেরোরিস্ট গ্রুপসকে সে দমন করবে, খুব তাড়াতাড়ি দমন করবে, কিন্তু দমন করবে
একদম ধ্বংস করে দেবে
মুসলমানদের সাহায্য ছাড়া, তো দমন করতে পারবে না ওখানে।
ডক্টর জিল্লুর রহমান খান, আমি আপনার কাছে একটি বিষয় আসছি যেটা অনেকেই জানতে চান, যে কনভেনশনের সময় এই ট্রাম্পের বিরুদ্ধে কেসিক এবং টেড ক্রুজ সঙ্গবদ্ধভাবে এবং তাদের যারা সুপার ডেলিগেট থাকবে তাদের মত পরিবর্তন করার একটা চেষ্টা করা হবে, এবং রিপাবলিকান দলে হয়তো এবার কন্টেস্টেড কনভেনশন। তো এই কনটেস্টেড কনভেনশন বলতে কী বোঝায় আপনি যদি খুব সংক্ষেপে বলেন, কারণ আমাদের হাতে তো সময় নেই, আপনি জানেন।
কনটেস্টেড কনভেনশনের অনেক হয়েছে, এটার ফার্স্ট ভোটে যদি কেউ ইলেক্টেড না হতে পারে, সেকেন্ড ভোটে যে যারা তার ওই ভোট দিয়েছে প্রাইমারি, দে আর ওপেন টু ভোট ফর এনি ওয়ান। তো এক কনভেনশন হয়েছে, আপনার আরেকটা ইন্টারভিউতে আমি বলেছি যে 1912 এর যে কনভেনশনের হয়েছিল সেটা 114 বছর পরে আপনার ক্যান্ডিডেট, বুঝতে পারছেন? কনভেনশনের পরে যদি আপনার প্রাইমারিজ, আগে তো প্রাইমারিজ ছিল না, এই প্রাইমারিজ করলোই তারা যাতে এই কনভেনশনের এই যে ঘাপলাগুলো যাতে অ্যাভয়েড করা যায়, যাতে মানুষের একটা বক্তব্য থাকে কে হবে নমিনি ফর এই রিপাবলিকান পার্টি, কে হবে ডেমোক্রেটিক পার্টি, এই যাতে মানুষের একটা বক্তব্য থাকে বলেই প্রাইমারিজটা করা হলো। এর আগে কনভেনশন হতো, কনভেনশন অনেক ঝামেলা হতো, বুঝতে পারছেন? তো এবারও যদি ফার্স্ট ভোট না হয়, এই নিয়ম হচ্ছে ফার্স্ট ভোটে যদি কেউ নমিনেটেড না হতে পারে তাহলে যারা ওই প্রাইমারিতে তাকে ভোট দিয়েছিল তারা ওই সেকেন্ড থার্ড ফোর্থ ভোটে চেঞ্জ করতে পারবে, তাদের যে কোনো যে কাউকে, এমনকি বাইরের থেকেও কাউকে নিয়ে আসতে পারে তারা।
হ্যাঁ, যেমন রিপাবলিকান সেনেটর ডক্টর খান, হ্যালো ডক্টর খান,
কারণ কেউ হিলারি ক্লিনটনকে বিট কেউ করতে পারবে না।
আচ্ছা যাই হোক ডক্টর খান, আমি যেটা
বলে একটা মানুষ আছে,
হ্যালো, আমি বলতে চাচ্ছি যেটা যে রিপাবলিকান না রিপাবলিকান সেনেটর
ভোট পাইনি, এখন সেই কনভেনশনে গিয়ে কেসিস যদি পায় তাহলে কেসিসের একটা সম্ভাবনা আছে।
আচ্ছা ঠিক আছে, আমাদের আর হাতে একদমই সময় নেই, আমাদের শেষ করতে হবে। তো আমি সেনেটর লিন্ডসে গ্রাহামের একটি মন্তব্য দিয়ে শেষ করছি যে তিনি উল্লেখ করেছিলেন যে না, এখানে আমি শেষ করতে যাচ্ছি, আমাদের শেষ করতে হবে যে আমাদের হাতে একেবারেই সময় নেই।
এইটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের, যে আপনি শুনেছেন কিনা জানি না, যে পুতিন হচ্ছে তার একটা, ডোনাল্ড ট্রাম্প হচ্ছে অ্যাডমায়ার পুতিনের।
আচ্ছা ঠিক আছে, আমাদের এখন আর হাতে একদম সময় নেই ডক্টর জিল্লুর রহমান খান, আজকে
ওই মডেলটা ফলো।
আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।
ভারতের পশ্চিমবঙ্গে কংগ্রেস ও সিপিএম এর শীর্ষ নেতারা জোট বেঁধেছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ভাষায় এ এক ঐতিহাসিক মুহূর্ত। এ সম্পর্কে কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।
সিপিএম আর কংগ্রেস দলের শীর্ষ নেতারা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জোট বেঁধে লড়াই করা সত্ত্বেও একই মঞ্চতে কিন্তু এরা একসঙ্গে উঠতে রাজি হননি। কিন্তু নির্বাচন যতই এগোচ্ছে নির্বাচনের সাফল্যের গন্ধ পেয়ে সেই তাঁদের অস্বস্তি উবে গিয়েছে। বুধবার পার্ক সার্কাস ময়দানে কেবল এক মঞ্চ নয়, রাহুল গান্ধী ও বুদ্ধদেব ভট্টাচার্য বাধা পড়লেন একই মালাতেও, এক অকল্পনীয় দৃশ্য। বুধবাবু ওই দিন সন্ধ্যায় বলেন এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। অতীতে কংগ্রেসী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বিভিন্ন নীতিকে সমর্থন করেছিল বামেরা, আর মনমোহন সিং এর সরকারকে বাইরে থেকে 5 বছর সমর্থনও জানিয়েছিল। কিন্তু এইভাবে সরাসরি নির্বাচনের আগে থেকে জোট বেঁধে নির্বাচনে লড়ার আর কোনো নজির নেই। এই ঘটনার দীর্ঘমেয়াদী তাৎপর্য কি হতে পারে? সিপিএম এর কেন্দ্রীয় নেতৃত্ব কি এরপর কংগ্রেস বিরোধিতা থেকে সরে আসবেন, কিংবা 2019 লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে ফ্রন্ট করবে? ভবিষ্যতই এর জবাব দেবে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062। এবারে রয়েছে বিজ্ঞান জগতের খবরাখবর। ভালোভাবে বেঁচে থাকার জন্য ঘুমের প্রয়োজন অনস্বীকার্য। আজ বিজ্ঞান পর্বে ঘুম নেই ভয়েস অফ আমেরিকার রিপোর্ট থেকে বিস্তারিত শুনুন তাহিরা কিবরিয়ার কাছে।
স্বাভাবিক নিয়ম এবং দৈহিক চাহিদার কারণে রাত হলেই মানুষ মাত্রই আপনা থেকে ঘুমের কোলে ঢলে পড়ে। না ঘুমিয়ে বেঁচে আছেন এমনটি কিন্তু শোনা যায় না বললেই চলে। প্রতিদিন অন্তত কয়েক ঘন্টা ঘুমানো প্রয়োজন। তবে প্রশ্ন হচ্ছে, সুস্থ থাকার জন্য প্রতিদিন কত ঘন্টা ঘুমানো দরকার? বিশেষজ্ঞদের মতে একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতি রাতে গড়ে 7-9 ঘন্টা ঘুমানো প্রয়োজন, আর কমবয়সীদের ক্ষেত্রে আরও অনেক বেশি ঘুমোতে হয়। ছোট ছেলেমেয়েদের প্রতি রাতে অন্তত 11 ঘন্টা ঘুমানোর প্রয়োজন। একাধ দিন নানা কারণে হয়তো ঘুমের ব্যাঘাত ঘটতে পারে বা ভালো ঘুম নাও হতে পারে। তবে আজকাল কম বয়সীরা অনেকেই সোশ্যাল মিডিয়া, টেলিভিশন, কম্পিউটারের পর্দায় বা কম্পিউটারের চ্যাটরুমে প্রায় সারা রাত কাটিয়ে দিচ্ছেন। যারা ঘুম বঞ্চিত অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে ঘুমান না, তারা নানা ধরনের সমস্যায় ভোগেন। বিশেষ করে তারা সতর্ক থাকতে পারেন না, অলসতা বোধ করেন, ঝটপট সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনেক মাত্রায় কমে যায়, ছাত্রছাত্রীদের লেখাপড়ায় মনোনিবেশ করতে অসুবিধে হয়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা আরেকটি পার্শ্ব প্রতিক্রিয়ার কথা জানিয়েছেন। সম্প্রতি তারা দেখেছেন যারা বেশি রাত জাগেন বা ভালো ঘুমোতে পারেন না, তারা অতিরিক্ত খাবার খান। শিকাগো বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা 20 বা ততোর্ধ্ব বেশ কয়েকজন স্বেচ্ছায় অংশগ্রহণকারীকে নিয়ে 4 দিনের এক গবেষণা চালান। ওই গবেষণায় অংশগ্রহণকারীদেরকে 2টি দলে বিভক্ত করেন। প্রথম দলের লোকজনকে স্বাভাবিক নিয়মে ভালোভাবে তারা ঘুমোতে দেন, আর দ্বিতীয় দলটিকে প্রতি রাতে মাত্র 4 ঘন্টা করে ঘুমোতে দিয়েছেন। দ্বিতীয় দলে যারা ছিলেন তাদেরকে ঘুমোতে না দেওয়া ছাড়া তাদের প্রাত্যহিক জীবনে আর কোনো পরিবর্তন আনা হয়নি বা করতে দেওয়া হয়নি, এমনকি খাবার দাবারের ক্ষেত্রেও। ওই দুই দলকে একই ধরনের খাবার খেতে দেওয়া হয়। গবেষকেরা দেখেছেন যাদের ঘুম কম হয় তারা খাওয়ার পরিমাণ বাড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, তারা চর্বিযুক্ত চটজলদি নাস্তাসহ অন্যান্য খাবারও প্রচুর পরিমাণে খাচ্ছেন। গবেষকদের এই রিপোর্টটি স্লিপ নামের একটি সাময়িকীতে প্রকাশিত হয়েছে। তারা আরও জানিয়েছেন খুব কম সংখ্যক লোকজনকে নিয়ে এই গবেষণাটি চালানো হলেও এটা ঠিক যে ঘুম কম হলে মানুষ খেতে ভালোবাসেন এবং তারা অনেক বেশি ক্যালোরিযুক্ত খাবার খান।
এবারে রয়েছে যুব সংবাদ। জাতিসংঘ শিশু তহবিল, ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এক নতুন রিপোর্টে বলেছে যে দক্ষিণ পূর্ব এশিয়ায় শিশুরা অপুষ্টিতে ভুগছে। এ সম্পর্কে ব্যাংকক থেকে রন করবেনের রিপোর্ট পড়ে শোনাচ্ছেন শিগুফতা নাসরিন খুইন।
সম্প্রতি প্রকাশিত এক নতুন রিপোর্টে জাতিসংঘ শিশু তহবিল বা ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO বলেছে যে দক্ষিণ পূর্ব এশিয়ায় শিশুরা অপুষ্টিতে ভুগছে এবং পরিস্থিতি এখন সংকটপূর্ণ। রিপোর্টে বলা হয় দক্ষিণ পূর্ব এশিয়ায় বেশ কয়েক দশক ধরে অর্থনৈতিক প্রবৃদ্ধি সত্ত্বেও ক্রমবর্ধিত সংখ্যায় শিশুদের মধ্যে অপুষ্টি দেখা যাচ্ছে এবং তারা মোটা হয়ে যাচ্ছে। ইউনিসেফ এবং WHO-র যৌথ রিপোর্টে বলা হয় শিশুদের অপুষ্টি এবং তারা বেশি মোটা হওয়ার কারণে দক্ষিণ পূর্ব এশিয়ায় স্বাস্থ্য চিকিৎসার খরচ অনেক বেড়ে গেছে। মধ্য আয়ের দেশগুলো যেমন ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্স এবং থাইল্যান্ড, সেসব দেশে সেটা দেখা যাচ্ছে। রিপোর্টে বলা হয় শুধু ইন্দোনেশিয়াতেই শিশু অপুষ্টির ফলে শিশুর বিকাশ ও পরিচর্যার ক্ষতি হয় ও তার ফলে যেসব রোগ দেখা দেয় তার জন্য ব্যয় হয় বার্ষিক ২৪,৮০০ কোটি ডলার। ডরোথি ফোর্ড হচ্ছেন ইউনিসেফের পুষ্টি বিষয়ে আঞ্চলিক বিশেষজ্ঞ। তিনি বলেন,
As UNICEF, we're particularly concerned about children, but in general, we do have a crisis that's going to affect not only families and communities, but also governments.
ইউনিসেফে আমরা যে বিষয়ে বিশেষভাবে উদ্বিগ্ন তা হচ্ছে শিশুদের ব্যাপারে, কিন্তু সাধারণভাবে আমাদের সংকট চলছে। এটা পরিবার, কমিউনিটি এবং সরকার ও সমাজের উপর প্রভাব ফেলছে। এই দ্বিগুণ ভারের খরচ অনেক। রিপোর্টে বলা হয় অধিকাংশ দেশে একই পরিমাণে শিশুর অতিরিক্ত মেদ এবং অপুষ্টিতে তারা ভুগছে। ইন্দোনেশিয়ায় 12% শিশুর ওজন বেশি, একই পরিমাণে শিশু অপুষ্টিতে ভুগছে। থাইল্যান্ডে অপুষ্টিতে ভুগছে 7% শিশু আর অতিরিক্ত মেদ রয়েছে 11% শিশুর। ফুড বলেন, অঞ্চলের সর্বত্র পুষ্টির ব্যাপারে এটা দেখা যাচ্ছে।
You know, what we see is that the knowledge about what is needed for healthy child growth and what is normal healthy child growth is still very low in the general population.
আমরা যেটা দেখছি তা হচ্ছে শিশুদের সুস্থভাবে বড় হওয়ার জন্য এবং কোনটা স্বাভাবিক সে বিষয়ে যে জ্ঞানের প্রয়োজন তা জনগোষ্ঠীতে, এমনকি নেতৃবৃন্দ বা যারা সিদ্ধান্ত নেন তাদের মধ্যে খুব কম। ফুট আরও বলেন, শিশুরা যথেষ্ট খাদ্য পাচ্ছে না, তাই তাদের উচ্চতা ও সঠিক দৈহিক বর্ধনে প্রভাব ফেলছে।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
সিরিয়ার আলেপ্পোতে আন্তর্জাতিক দান সংস্থা ডক্টর্স উইদাউট বর্ডার্সের সাহায্যে পরিচালিত একটি হাসপাতালের উপর বিমান আক্রমণে অন্তত 14 জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা আলেপ্পোর অবশিষ্ট একজন শিশু চিকিৎসক সহ 2 জন ডাক্তার রয়েছেন। খবরে বলা হয়েছে রাতের বেলাকার এই হামলায় 3 জন শিশুও প্রাণ হারায়। এই আক্রমণ এমন এক সময় ঘটল যখন আলেপ্পোতে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থক বাহিনী এবং তাকে ক্ষমতাচ্যুত করতে যুদ্ধরত বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে তীব্র সংঘাতে গত সপ্তাহে প্রায় 200 জন নিহত হয়। বিদ্রোহীরা সরকার নিয়ন্ত্রিত এলাকাগুলোতে রকেট ও সাঁজোয়া অস্ত্রের সাহায্যে হামলা করেছে। অন্যদিকে সিরীয় জঙ্গি জেট বিমানগুলো হামলা চালিয়েছে। উত্তর কোরিয়া বাধ্যত পরীক্ষামূলকভাবে একটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে, কিন্তু তা নিক্ষিপ্ত হবার কয়েক সেকেন্ডের মধ্যেই বিধ্বস্ত হয়। এটি হচ্ছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দ্বিতীয় ব্যর্থ উৎক্ষেপণ। আজ দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রক এ খবর জানিয়েছে। আগামী সপ্তাহে পিয়ংইয়ংয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকের আগে এই ঘটনা ঘটল। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রক বলছে যে উত্তর কোরিয়া যে সম্ভবত তার নতুন একটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র মাসুদান উৎক্ষেপণ করতে পারে, যা কিনা এশিয়া ও প্রশান্ত মহাসাগরের ঘাঁটিতে পৌঁছানোর জন্য ব্যবহার করা হতে পারে। পুলিশের পোশাক পরা অপরিচিত বন্দুকধারীরা আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ জালালাবাদ থেকে একজন বিদেশি মহিলা ত্রাণকর্মীকে অপহরণ করে নিয়ে গেছে। বিস্তারিত কিছু জানা যায়নি, তবে নানগারহার পুলিশ প্রধান জারাভার জাহিদ ভয়েস অফ আমেরিকাকে জানান যে ওই ত্রাণকর্মী অস্ট্রেলিয়ার নাগরিক এবং তিনি ড্যানিশ কমিটি ফর আফগান রেফিউজিজের এই সংস্থায় কাজ করতেন। স্থানীয় সূত্রগুলো জানাচ্ছে তিনি সম্প্রতি কাবুল থেকে সেখানে যান এবং স্থানীয় একটি এনজিও জারদোগির সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করছিলেন। বুধবার রাতে তিনি জালালাবাদের আঙ্গুরবাগে জারদোগির এলাকায় তাঁর এক স্থানীয় সহকর্মীর সঙ্গে ছিলেন। আজ ভোরে বন্দুকধারীরা তাকে ওই এলাকায় প্রবেশ করে অপহরণ করে। এই অপহরণের দায় কেউ অবশ্য স্বীকার করেনি। সোমালিয়ায় আল শাবাবের সদস্যরা, যারা কিনা সাম্প্রতিক ইসলামিক স্টেটের প্রতি তাদের আনুগত্য প্রকাশ করেছে, তারা রাজধানী মোগাদিশোর দিকে এগিয়ে যাচ্ছে বলে একজন শীর্ষ গোয়েন্দা বিশ্লেষক জানিয়েছেন। সাবেক গোয়েন্দা কর্মকর্তা, বর্তমানে মোগাদিশু ভিত্তিক সোমালিয়া ইনস্টিটিউট ফর সিকিউরিটি স্টাডিজের প্রধান কর্নেল আবদুল্লাহি আলী মাও ভয়েস অফ আমেরিকাকে বলেছেন যে আল শাবাবের কিছু সদস্য রাজধানীর দিকে এবং কেনিয়ার সঙ্গে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে পালিয়ে আসছে, কারণ সেখানে তারা মেরুল জুবা দ্বারা পরাস্ত হয়। মাও বলেন মোগাদিশু তাদের জন্য সুবিধাজনক, কারণ কয়েক লক্ষ লোকের শহর হিসেবে সেখানে লুকিয়ে থাকা সহজ। এই সপ্তাহে ইসলামিক স্টেট সোমালিয়ায় আক্রমণ চালায়। তারা রাজধানীর অদূরে আফ্রিকান ইউনিয়নের সৈন্যদের একটি যানবাহনকে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটায়। ইয়েমেনে এডেনের নিরাপত্তা বাহিনী প্রধানের বাড়ির বাইরে একজন আত্মঘাতী বোমাবাজ বিস্ফোরণ ঘটালে অন্তত 2 জন আহত হয়েছে। নিরাপত্তা প্রহরীরা হামলাকারীর ওপর গুলি চালায় এবং এরই মধ্যে তাদের গাড়িতে বিস্ফোরণ ঘটে। খবরে বলা হচ্ছে আক্রমণকারী মেয়েদের পোশাক পরেছিল এবং বেশ কয়েকটি নিরাপত্তা চৌকি নির্বিঘ্নেই পেরিয়ে আসছে। নিরাপত্তা প্রধান সাল্লাল শাহি অক্ষতই রয়েছেন। তুরস্ক বলছে যে গতকাল উত্তর পশ্চিমাঞ্চলীয় বুরসা শহরে বোমা হামলার সঙ্গে সম্পৃক্ত 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই আক্রমণে 13 জন আহত হয়। রাষ্ট্রপরিচালিত আনাদোলু সংবাদ সংস্থা বলছে পুলিশ এই 12 জনকে বুরসা, ইস্তাম্বুল এবং আরও 2টি শহর থেকে গ্রেপ্তার করে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডেলোরেস ডেভিস, প্রকৌশলে ছিলেন কার্টিস বাইনাম। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.